বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 4 জুন, 21 জ্যৈষ্ঠ এবং ফার্সি 14 খুরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় pearstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে যথারীতি দুটি প্রতিবেদন। সন্ত্রাস বিরোধী অভিযানে প্রাণহানির বিষয়ে পেন্টাগনের দাবি প্রত্যাখ্যান করেছে ইয়ার ওয়ার্স নামে ব্রিটেনের একটি বেসরকারি সংস্থা। এ সম্পর্কে থাকবে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে 2020-21 সালের বাজেট নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য এবং বিএনপির প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খমেনির মৃত্যুবার্ষিকী পালিত, ভাষণ দিলেন সর্বোচ্চ নেতা। ইরানের উপর আমেরিকার আরোপ করা সমস্ত একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলেছে চীন। বাংলাদেশে আবার বেড়েছে করোনা ভাইরাসে মৃত্যু, গত 24 ঘন্টায় মারা গেছে 34 জন। এবং ভারতের বিজ্ঞানীরা 1 বছরের মধ্যে করোনা চিকিৎসায় দেশকে আত্মনির্ভর করেছেন, দাবি নরেন্দ্র মোদীর। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। সমগ্র ইরান জুড়ে পালিত হল ইসলামী বিপ্লবের রূপকার মহান নেতা ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এতে তিনি বলেছেন, ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইয়ের ইসলামী বিপ্লব এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রেডিও টিভিতে সরাসরি ভাষণে তিনি একথা বলেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্রের সাফল্যের চাবিকাঠি হচ্ছে এই দুটি শব্দ, ইসলামী ও প্রজাতন্ত্র। হজরত ইমাম খমেনি রহমতুল্লাহ আলাই মহান ও বিশাল যে কাজটি করেছেন তা হল ইসলামী প্রজাতন্ত্রের তত্ত্ব উদ্ভাবন এবং তা বাস্তবায়ন। তার এই তত্ত্বের ভিত্তি হল পবিত্র ইসলাম ধর্ম ও জনগণ সম্পর্কে গভীর জ্ঞান। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, গত 1-2 শতাব্দীতে যেসব রাষ্ট্র ও সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে আর কোনো ব্যবস্থার পতনের বিষয়ে এত বেশি পূর্বাভাস করা হয়নি যেমনটি করা হয়েছে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিষয়ে। তিনি বলেন, ইসলামী বিপ্লবের প্রথম দিন থেকে এর বিরোধীরা, যারা এই বিপ্লবকে সহ্য করতে পারছিল না, তারা বলছিল এই বিপ্লব 2 মাস, 6 মাস বা 1 বছরের বেশি স্থায়ী হবে না। 1 বা 2 বছর আগে আমেরিকার একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছিলেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবের 40তম বার্ষিকী উদযাপনের সুযোগ হবে না। কিন্তু আল্লাহর রহমতে ইমাম খোমেনির বিপ্লব ও রাষ্ট্র ব্যবস্থার পতন হয়নি, বরং তা ক্রমে এগিয়ে যাচ্ছে, দিন দিন আরও বেশি শক্তিশালী হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফ বলেছেন, 193 সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে তার দেশের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে এই বিশ্ব সংস্থা। অথচ আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরান খাদ্য ও জরুরি ওষুধপত্র কিনতে পারছে না, এ বিষয়টি উপেক্ষা করে চলেছে জাতিসংঘ। গতকাল সন্ধ্যায় জাওয়াজ জারিফ এক টুইটার পোস্টে বলেন, কাগজে কলমে জাতিসংঘ ইরানকে তার ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করল। এর একদিন আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ভলকানো বুজরিককে লেখা এক চিঠিতে জানিয়েছেন, ইরানকে ভোটের অধিকার ফিরে পেতে হলে $1,62,51,000 পরিশোধ করতে হবে। এ সম্পর্কে জাওয়াজ জারিফ তার টুইটারে লেখেন, ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিষয়টি জাতিসংঘ মোটেই বিবেচনা করেনি। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান খাদ্য কেনার মতো জরুরি কাজে অর্থ ব্যয় করতে পারছে না, সে বিষয়টিও উপেক্ষিত থেকে গেছে। জাতিসংঘ সনদের 19 নম্বর অনুচ্ছেদ অনুসারে যেসব দেশ 2 বছর জাতিসংঘকে বার্ষিক চাঁদা দিতে ব্যর্থ হবে, সাধারণ পরিষদে তাদের ভোটের অধিকার বাতিল হবে। চীন বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর আমেরিকার পক্ষ থেকে আরোপ করা সমস্ত অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত। ইরানের উপর আমেরিকা যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে তারও নিন্দা জানিয়েছে বেইজিং। তারা বলেছে, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে যে বিতর্ক ও দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তার মূল কারণ হল আমেরিকা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গতকাল রাজধানী বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে যে আলোচনা চলছে তা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনা মুখপাত্র একথা বলেন। ওয়াং ওয়েনবিন জানান, পরমাণু সমঝোতা বাস্তবায়নের সমস্ত পক্ষ সহযোগিতা করবে বলে আলোচনায় বর্তমানে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি জানান, আলোচনায় অংশগ্রহণকারী সব পক্ষ নতুন একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছা দেখিয়েছে, তবে এখনও বেশ কিছু ইস্যুতে মতানৈক্য রয়েছে। এ অবস্থায় চীন আশা করে আলোচনার সমস্ত পক্ষ সব ধরনের মতানৈক্যের ঊর্ধ্বে উঠে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে বাকি অমীমাংসিত ইস্যুগুলো সমাধানের লক্ষ্যে রাজনৈতিক সদিচ্ছা নিয়ে কাজ করবে। ইয়েমেনের জিজানে এক সাম্প্রতিক অভিযানে দেশটির সশস্ত্র ও বিপ্লবী বাহিনীগুলোর হাতে সৌদি সেনাদের নিহত হওয়ার ধরন সম্পর্কিত ভিডিও ও ছবি ইন্টারনেটে প্রকাশের পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পদত্যাগের দাবি জানাচ্ছেন সৌদি নাগরিকরা। সোশ্যাল মিডিয়ায় এসব দাবি জানাচ্ছেন মূলত ইয়েমেনে নিহত সৌদি সেনাদের পরিবারের সদস্যরা। ইয়েমেনি সংবাদপত্রগুলোর ইন্টারনেট সাইটগুলো জানিয়েছে, যুদ্ধক্ষেত্র থেকে পলায়নরত অবস্থায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও বিপ্লবী যোদ্ধাদের হাতে নিহত নিরস্ত্র সৌদি সেনাদের ছবি প্রকাশ হওয়ার পর এই সেনাদের পরিবার থেকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পদত্যাগের দাবি উঠেছে। এসব পরিবার খুব শিগগিরই দক্ষিণ সীমান্তে ইয়েমেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করারও দাবি জানিয়েছে, যাতে সৌদি সেনাদের নিহত হওয়া ঠেকানো যায়। সম্প্রতি ইয়েমেনের যুদ্ধ সংক্রান্ত প্রচার বিভাগ জিজান অঞ্চলে পলায়নরত অবস্থায় হামলার শিকার হয়ে নিহত হওয়া সৌদি সেনাদের নানা ছবি প্রকাশ করার পর সৌদি যুবরাজের পদত্যাগের দাবি উঠল। ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের সাম্প্রতিক এক অভিযানে 80 জন সৌদি ও সুদানি সেনা নিহত হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে করোনা ভাইরাসে মৃত্যু একদিনের ব্যবধানে আবার বেড়েছে। আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় 34 জন মারা গেছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা ভাইরাসের মৃত্যু ও শনাক্ত একদিনের ব্যবধানে বেড়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল 8টা থেকে আজ শুক্রবার সকাল 8টা পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমিত 34 জনের মৃত্যু হয়েছে। আর এই 24 ঘন্টায় 1,887 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে দেশে করোনা সংক্রমণের 80% ঘটছে ভারতীয় ভেরিয়েন্টের দ্বারা। পাশাপাশি দেশে অজানা একটি ভেরিয়েন্টও শনাক্ত হয়েছে। সরকারের একটি গবেষণায় দেশে ভারতীয় ধরন হিসেবে পরিচিত ডেল্টা ভেরিয়েন্টের সামাজিক সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশনের প্রমাণ পাওয়া গেছে। দেশে 8 মে প্রথম ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হওয়ার পর করোনা ভাইরাসের 50টি নমুনার জিনোম সিকোয়েন্স করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এবং ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস বা IDSHI। দিনাজপুর, গাইবান্ধা, বাগেরহাট, ঝিনাইদহ, গোপালগঞ্জ ও পিরোজপুর থেকে সংগ্রহ করা নমুনায় ডেল্টা ভেরিয়েন্টটি পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সংগ্রহ করা 16টি নমুনার মধ্যে 15টি ডেল্টা ভেরিয়েন্ট এবং গোপালগঞ্জ থেকে 7টি নমুনার সবগুলোর মধ্যেই এই ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে। খুলনা থেকে সংগ্রহ করা 3টি নমুনাতেই ভারতীয় ভেরিয়েন্ট আর ঢাকা থেকে সংগ্রহ করা 4টি নমুনার মধ্যে 2টি পাওয়া গেছে এই ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট। ডেল্টা ভেরিয়েন্ট সংক্রমিত এইসব রোগীদের মধ্যে 14 জন দেশের সীমানার বাইরে যাননি, এমনকি যারা বিদেশ ভ্রমণ করেছেন তাদের সংস্পর্শেও আসেননি। সুতরাং গবেষণায় প্রমাণ মিলছে যে বাংলাদেশে ডেল্টা ভেরিয়েন্টের কমিউনিটি সংক্রমণ হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভেরিয়েন্টটিকে প্লেগের ভেরিয়েন্ট বলে অভিহিত করেছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশকে আপাতত ভ্যাকসিন দিতে পারছে না ভারত। বিদেশ দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচি খবর জানিয়ে বলেছেন, ভারত কোভিডের দ্বিতীয় ঢেউ এখন বেসামাল, দেশে ভ্যাকসিন অপ্রতুল। ভ্যাকসিন আনার জন্য বিদেশি ফার্ম মডার্না, ফাইজার ও জনসন অ্যান্ড জনসনের সঙ্গে কথা চলছে। এ অবস্থায় বিদেশে ভ্যাকসিন রপ্তানি সম্ভব নয়। বাংলাদেশের 15 লক্ষ মানুষ ভারতীয় ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছেন। ভারতীয় ভ্যাকসিন না পেলে এই মানুষেরা সংকটে পড়বেন। দুই দেশের সরকার এ ব্যাপারে কথা বলছে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমাদের বিজ্ঞানীরা 1 বছরের মধ্যে মেড ইন ইন্ডিয়া করোনা ভ্যাকসিন বানিয়েছেন। 1 বছরের মধ্যে আমাদের বিজ্ঞানীরা কোভিড পরীক্ষার কিটস এবং প্রয়োজনীয় জরুরি উপকরণ দেশে তৈরি করেছেন, বলেছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমাদের বিজ্ঞানীরা 1 বছরের মধ্যেই মেড ইন ইন্ডিয়া করোনা ভ্যাকসিন বানিয়েছেন। তিনি আজ শুক্রবার কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সোসাইটির বার্ষিক অনুষ্ঠানে ওই মন্তব্য করেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,
হামারে বৈজ্ঞানিকো নে এক সাল মে হি মেড ইন ইন্ডিয়া করোনা ভ্যাকসিন বানাই অর দেশ বাসিও কে লিয়ে উপলব্ধ করওয়া। এক সাল মে হি हमारे वैज्ञानिकों ने कोविड टेस्टिंग किट्स और अपनी जरूरी उपकरणों से देश को आत्मनिर्भर बना दिया।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের বিজ্ঞানীরা 1 বছরের মধ্যেই মেড ইন ইন্ডিয়া করোনা ভ্যাকসিন বানিয়েছেন এবং দেশবাসীর জন্য উপলব্ধ করেছেন। 1 বছরের মধ্যেই আমাদের বিজ্ঞানীরা কোভিড পরীক্ষার কিটস এবং প্রয়োজনীয় জরুরি উপকরণে দেশকে আত্মনির্ভর করে দিয়েছেন। তিনি আজ শুক্রবার কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সোসাইটির বার্ষিক অনুষ্ঠানে ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, করোনার দাপট সমগ্র বিশ্ব জুড়েই ছড়িয়েছে। গোটা বিশ্বের সামনেই এই ভাইরাসের মোকাবেলা একটা বড়সড় চ্যালেঞ্জ। চলতি শতাব্দীতে বিশ্বের কাছে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ইতিহাস সাক্ষী রয়েছে যে যখনই মানব সমাজ বিপন্ন হয়েছে তখনই ত্রাতার ভূমিকা এসে দাঁড়িয়েছে বিজ্ঞান। সমস্ত সংকটের সময়ে আরও উজ্জ্বল ভবিষ্যতের পথ তৈরি করে দিয়েছে বিজ্ঞান। প্রধানমন্ত্রী বলেন, ভারত কৃষি থেকে মহাকাশবিদ্যা, ভ্যাকসিন থেকে ভার্চুয়াল রিয়েলিটি, বায়োটেকনোলজি থেকে অন্যান্য প্রযুক্তির সমস্ত ক্ষেত্রে আত্মনির্ভর ও সক্ষম হতে চায়। করোনার চলতি সংকটের পরিপ্রেক্ষিতে এর গতিটা কিছু কমলেও এখনও দেশের সংকল্প আত্মনির্ভর ভারত, সশক্ত ভারত বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীতে শিশুসহ সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে। দেশটিতে সামগ্রিকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে কঠোর লকডাউন দেওয়ার পর এই সতর্কতা জারি করা হল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন 2 সপ্তাহের জন্য দেশটিতে লকডাউন ঘোষণা করেছেন। 1 জুন থেকে 14 জুন পর্যন্ত এই লকডাউন চলবে। সেখানে প্রতিদিন সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড সৃষ্টি হয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এ ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়ারওয়ার্স নামে ব্রিটেনের একটি বেসরকারি সংস্থা যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী অভিযানে প্রাণহানির ব্যাপারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের দাবিকে প্রত্যাখ্যান করেছে। পেন্টাগনের ওই দাবি সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজন হুসাইন।
এয়ারওয়ার্স নামে ব্রিটেনের একটি বেসরকারি সংস্থা যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানে প্রাণহানির ব্যাপারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের দাবিকে প্রত্যাখ্যান করেছে। এই সংস্থাটি ইরাক, সিরিয়া, আফগানিস্তানসহ বিভিন্ন দেশে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে প্রকাশিত এক প্রতিবেদনে এসব অভিযানে বেসরকারি মানুষের প্রাণহানির ব্যাপারে পেন্টাগনের দাবিকে প্রত্যাখ্যান করেছে। পেন্টাগন সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করেছে, 2020 সালে বিভিন্ন দেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানে মাত্র 23 বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে 10 জন, নিহতদের মধ্যে 20 জন আফগান নাগরিক। এ সংক্রান্ত পেন্টাগনের দাবি প্রত্যাখ্যান করে এয়ারওয়ার্স নামে ব্রিটেনের এই বেসরকারি সংস্থা জানিয়েছে, পেন্টাগন তাদের অভিযানে বেসামরিক মানুষের মৃতের সংখ্যা গোপন করেছে এবং মৃতের প্রকৃত সংখ্যা 102 জন। ব্রিটেন ভিত্তিক এই সংস্থাটি আরও জানিয়েছে, আফগানিস্তানে অবস্থিত জাতিসংঘের দপ্তর থেকে বলা হয়েছে, গত বছর আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের অভিযানে অন্তত 89 জন বেসামরিক মানুষ নিহত এবং 31 জন আহত হয়েছে। এমনকি পেন্টাগন এসব অভিযানে বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য $30 লাখ বরাদ্দ করলেও ক্ষতিগ্রস্তরা এক কানাকড়ি অর্থ পায়নি। বিভিন্ন দেশে তথাকথিত সন্ত্রাসবিরোধী অভিযানে বেসরকারি মানুষজন নিহত হওয়ার ব্যাপারে পেন্টাগনের মিথ্যাচার প্রকাশিত হয়ে পড়া থেকে মার্কিন সেনাদের অমানবিক আচরণের বিষয়টি স্পষ্ট হয়ে পড়েছে। এটা কারোরই অজানা নয় যে মার্কিন বিমান হামলায় এ পর্যন্ত বহু বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। পেন্টাগনের এই মিথ্যাচার ফাঁস হয়ে যাওয়ার পর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এর তীব্র প্রতিবাদ ও সমালোচনা করেছে। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, 2014 সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত সিরিয়ায় মার্কিন নেতৃত্বে পরিচালিত সামরিক অভিযানে প্রায় 300 বেসামরিক মানুষ নিহত হয়েছে। ইরাকেও মার্কিন হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, মৃতের সংখ্যা কম দেখানোর মাধ্যমে পেন্টাগন আন্তর্জাতিক সমালোচনার মাত্রা কমিয়ে আনার চেষ্টা করছে। এছাড়া বেসামরিক মানুষ নিহত হওয়ায় সন্ত্রাসীদের মোকাবেলায় তাদের আন্তরিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হলে দেশে নতুন নতুন বিনিয়োগ সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের। এদিকে বিএনপি বলেছে, বাজেটের নামে জনগণের সাথে ভাওতাবাজি করেছে সরকার। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, এবারের প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হলে দেশে নতুন নতুন বিনিয়োগ হবে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের, ফলে দেশের অর্থনীতিতে নতুন দিগন্তের উন্মোচন হবে। আজ শুক্রবার বাজেট পরবর্তী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বাজেট বাস্তবায়নের বিভিন্ন দিক ব্যাখ্যা করার পাশাপাশি সরকারের আয় বাড়ানোর পদ্ধতি এবং পদক্ষেপগুলোও তুলে ধরেন। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আগামী 2021-22 অর্থ বছরের জাতীয় বাজেট জাতীয় সংসদে পেশ করেন। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, করোনা মহামারীর কারণে দেশের অর্থনীতি প্রথমে কিছুটা হোঁচট খেলেও আমরা এটি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে আমরা অর্থনীতির ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হয়েছি। আমাদের অর্থনীতি এখন এগিয়ে চলেছে। মন্ত্রী বলেন, বাজেটে কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিকে জোর দিতে গিয়ে বেসরকারি খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। ওদিকে বিরোধী দল বিএনপি বলেছে, বাজেটের নামে জনগণের সাথে ভাওতাবাজি করেছে সরকার। আজ শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্পষ্টভাবে মানুষের জীবন জীবিকার কথা মাথায় না রেখে কেবলমাত্র অর্থনীতি নানাপত্র বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনার মাধ্যমে কার্যত জনগণের সাথে এক ধরনের ভাওতাবাজি ও প্রতারণা করা হয়েছে। সবচেয়ে বড় কথা, এই বাজেটেও স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতকে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়নি, সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়নি। প্রস্তাবিত বাজেটে জনগণকে কোভিড এর মহাসংকট থেকে রক্ষার দিক নির্দেশনা নেই, এটা দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট।
তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবারের বাজেট সংকটকালে সময়োপযোগী ও মানবিক বাজেট।
সকল স্তরের সর্বপর্যায়ের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতা বাড়িয়ে এই বাজেটটি করা হয়েছে।
এদিকে 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্রবাসীদের জন্য এবারও সরকার দুটি সুখবর দিয়েছে। এবারের বাজেটে রেমিটেন্সের উপরে 2% হারে প্রণোদনা দেবার প্রস্তাব করা হয়েছে। এছাড়া প্রবাসী কর্মীদের বীমা সুবিধার আওতাও আনা হবে। গতকাল 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করে অর্থমন্ত্রী আ ম মুস্তফা কামাল জানিয়েছেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাজনিত কারণে রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে আমরা যখন অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছি, তখন প্রবাসীদের আয়ের এই অভাবনীয় সাফল্য আমাদেরকে স্বস্তির মধ্যে রেখেছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
ইসলামী সভ্যতার পুনর্নির্মাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী সভ্যতার পুনর্নির্মাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইসলামী সভ্যতার শীর্ষস্থানীয় পুনর্নির্মাতা মরহুম ইমাম খোমেনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা। ইসলামী বিপ্লবের সফল নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই আধুনিক যুগে প্রথমবারের মতো ধর্মনিরপেক্ষ পশ্চিমা বিশ্ব ব্যবস্থা আর সংস্কৃতির কর্তৃত্ব ও আধিপত্যকে চ্যালেঞ্জ করে বিশ্ব রাজনীতিতে এক প্রবল ভূমিকম্প হয়ে দেখা দিয়েছিলেন। খোদাবিমুখ প্রাচ্য ও পাশ্চাত্যের কথিত পরাশক্তিগুলোর আধিপত্যকে অবজ্ঞা করে তিনি জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসলামকে তুলে ধরেছেন সমসাময়িক যুগের সবচেয়ে প্রভাবশালী ও চ্যালেঞ্জিং শক্তি হিসেবে। তাঁর নেতৃত্বে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির প্রতি ইরানি জাতির প্রবল চপেটাঘাত ইবলিসি শক্তিগুলোর একাধিপত্যকে নড়বড় করে দেয়। বিগত হাজার বছরের ইতিহাসে ইসলামী শক্তির এমন প্রবল উত্থান আর কখনো ঘটেনি।
ইসলাম ধর্ম মেনেই স্বাধীনতা অর্জন ছিল ইরানের ইসলামী বিপ্লবের আন্তর্জাতিক বার্তা। অথচ সমাজবাদী ও লিবারেল রাষ্ট্র ব্যবস্থার কর্তৃত্বাধীন আধুনিক বিশ্বব্যবস্থায় ধর্মীয় আইনভিত্তিক সমাজ ব্যবস্থার কথা কেউ কল্পনাও করেনি। ইরানের ইসলামী বিপ্লবের নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ছিলেন প্রজ্ঞাবান, সাহসী ও অকুতোভয়। এ ছিল এই বিপ্লবের এক বিরল সৌভাগ্য। নবীবংশের রক্তধারী এই ইমাম ছিলেন সময়ের গতি প্রকৃতি অনুধাবনে সক্ষম। সাধারণ মানুষের প্রতি তার সহমর্মিতা ও আকুতি ইসলামী জাগরণকে করেছে বেগবান। তার নেতৃত্বের কারণেই ইরানি জাতি পরাশক্তিগুলোর প্রভাব এবং অবসাদ ও হতাশার মতো শয়তানি শক্তিগুলোকে পরাজিত করতে সক্ষম হয়েছে। ইমাম ছিলেন দ্বিধাহীন ও নিঃসঙ্ক আত্মত্যাগের এক প্রজ্জ্বল দৃষ্টান্ত।
ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের ব্যাপক দূরদৃষ্টি ও ইস্পাত কঠিন খোদাই সংকল্প তাকে দিয়েছে জনপ্রিয়তা। তিনি খাঁটি মোহাম্মদী ইসলামের চেতনায় জাগিয়ে তুলেছিলেন ইরানের আলেম সমাজ ও জনগণকে। ইমামের খোদাভীতি ও একনিষ্ঠতাও ছিল বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের নূরানী আদর্শের প্রতিফলন। ফলে তার দিক নির্দেশনার সুবাদে ইমান ও আধ্যাত্মিকতার প্রেরণায় ইরানি জাতি এতটা উজ্জীবিত হয়েছিল যে তাদের সব স্তরে, বিশেষ করে যুব সমাজের মধ্যে, জিহাদ ও শাহাদতের সংস্কৃতির বিস্ময়কর প্রভাব ছড়িয়ে পড়ে আর এ বিষয়টি বিশ্ববাসীকে অভিভূত করেছে। ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই একাধারে এমন একটি ঐতিহ্যের উত্তরসূরি ও এই ধারার সফল পরিপূর্ণতা দানকারী যে ধারার আলোকে ইরানের আলেম, জনগণ এবং এমনকি বুদ্ধিজীবী সম্প্রদায়েরও সবাই মুস্তাহিদ ফকিদের আনুগত করতেন। অবশ্য ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই যোগ্যতা ও অবদানের দিক থেকে সমসাময়িক যুগের সব মুস্তাহিদকে ছাড়িয়ে গেছেন। এ প্রসঙ্গে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হামিদ আলগার বলেছেন,
আয়াতুল্লাহ খোমেনি মানবাদর্শের এক মূর্ত প্রতীক। তিনি কেবল নৈতিক, বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক যোগ্যতার এক অপূর্ব সমন্বয়ের মাধ্যমে ইরানে এরূপ বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। রাজনৈতিক ক্ষেত্রে বিপ্লব পরিচালনায় তিনি যে অবদান রেখেছেন তা সাম্প্রতিককালের ইতিহাসে অতুলনীয় এবং সেই ভূমিকা পণ্ডিত, দার্শনিক ও আধ্যাত্মবাদী হিসেবে তার পরিচিতিকে ছাড়িয়ে গেছে। ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে তিনি দেশে ফিরে আসলেন, কিন্তু তিনি সাথে করে কোনো সম্পদ আনেননি, কোনো রাজনৈতিক দলও গঠন করেননি এবং কোনো গেরিলা যুদ্ধও চালাননি, কোনো বিদেশি শক্তির সাহায্যও তিনি নেননি। অথচ এর মধ্যেই তিনি ইসলামী আন্দোলনের তর্কাতীত নেতৃত্বে সমাসীন হলেন।
মরহুম ইমাম খোমেনির ছিল অত্যন্ত শক্তিশালী ইচ্ছাশক্তি। ন্যায়ের প্রশ্নে তিনি কখনো আপোষ করতেন না। অনেকেই যখন ইমাম খোমেনিকে পরামর্শ দিচ্ছিলেন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে ইরানের রাষ্ট্রীয় ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করার, তখন তিনি তাদের এই উপদেশে কান দেননি। তাদের যুক্তি ছিল এটা যে যখন বিশ্বের বৃহত্তম অনারব সুন্নি রাষ্ট্র তুরস্ক ও বিশ্বের বৃহত্তম আরব রাষ্ট্র মিশর ও দখলদার বর্ণবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখছে, তখন আমরা কেন ইরানকে বিপদাপন্ন করব। কিন্তু ইমাম তাদের এ পরামর্শে কান না দিয়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলেন, আর এটাই হল ইসলামের আপোষহীন ও অদম্য ইচ্ছাশক্তি। আর এমন মহান ব্যক্তি আসলেই ইসলাম ও মুসলমানদের জন্য এক মহা ঐশী উপহার।
হযরত ইমাম হুসাইন আলাইহিসসালামের নেতৃত্বে সংঘটিত মহান কারবালা বিপ্লবের অনন্য আত্মত্যাগের দর্শন ও শিক্ষার পুনরুজ্জীবন ইমাম খোমেনির সাফল্যের আরেকটি বড় কারণ। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই নারী সহ সব শ্রেণীর মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তুলে ধরতেন। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ছিলেন অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত। বিশ্বের বড় বড় দেশের নেতা ও রাষ্ট্রীয় প্রতিনিধিরা ইমামের বাসভবনের অতি সাধারণ অবস্থা দেখে বিস্মিত হতেন। বিশ্ব ইতিহাসের গতি পরিবর্তনকারী এক অসাধারণ বরেণ্য ও শক্তিশালী নেতা হওয়া সত্ত্বেও ইমাম খোমেনি ছিলেন সদালাপী, অত্যন্ত বিনয়ী ও নিরহংকার। তিনি বলতেন, আমি জনগণের একজন সেবক মাত্র, আমাকে নেতা না বলে সেবক বলাই ভালো হবে।
আল্লাহর প্রতি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের সুগভীর নির্ভরতা থেকে অদ্ভুত তাঁর নানা বক্তব্য এবং এই গভীর আস্থার ফলে সৃষ্ট তাঁর সদা প্রশান্ত চিত্ত পরিদর্শকদের মুগ্ধ করত। তাই বাহ্যিক দৃষ্টিতে ইমামের অনেক কথা খুব সাধারণ মনে হলেও শ্রোতাদের মধ্যে তা গভীর প্রভাব ফেলত। ইমাম খোমেনির ডাকে সাড়া দিয়েই ইরানি জাতি 8 বছরের পবিত্র প্রতিরক্ষার এক অনন্য নজির গড়ে তোলে, যা ইরানকে দিয়েছে অনন্য বিজয়, মর্যাদা এবং সামরিক স্বনির্ভরতা ও সাম্রাজ্যবাদীদের বুকে কাঁপন ধরানো জিহাদের অমর গৌরব।
ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মুসলিম জাতিগুলোকে জাগিয়ে তোলার জন্য সবসময় সক্রিয় ছিলেন। আধুনিক যুগে ইসলামী ঐক্যের প্রধান রূপকার হিসেবে তিনি ভূমিকা রেখেছেন। মুসলিম বিশ্বের প্রধান সংকট সমাধানের লক্ষ্যে তথা মুসলমানদের প্রথম কিবলা আল-আকসাকে পুনরুদ্ধারের জন্য তিনি প্রবর্তন করেন বিশ্ব কুদস দিবস, যা পালন করা হয় প্রতি বছর রমজানের শেষ শুক্রবারে। তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে গড়ে উঠেছে ইসরায়েল বিরোধী অদম্য বিজয়ী শক্তি লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের ইসলামী জেহাদ ও হামাস। ইহুদিবাদী ইসরায়েলের মোকাবেলায় এইসব সংগ্রামী দলের গত কয়েক দশকের ও সাম্প্রতিক সাফল্য ইমাম খোমেনির আদর্শিক অনুপ্রেরণার কাছে ঋণী।
পবিত্র কোরআন ও বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের প্রতি অবমাননাকারী কুখ্যাত মুরতাদ সালমান রুশদির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ঐতিহাসিক ফতোয়া দিয়ে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই পাশ্চাত্যের সাংস্কৃতিক ক্রুসেডের দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন। বিশ্বনবীর সুন্নাত অনুসরণ করেই ইমাম তৎকালীন সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচভের কাছে ইসলামের দাওয়াত পাঠিয়েছিলেন এবং সমাজতন্ত্র জাদুঘরে স্থান পাবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন। ইমামের ওই ভবিষ্যৎবাণী কয়েক বছরের মধ্যেই সফল হয়েছিল। শ্রোতা ভাই বোনেরা, আজকের এ বিশেষ আলোচনা এখানে শেষ করছি।
মরহুম ইমাম খোমেনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সবাইকে আবারও গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
বিশেষ আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার যে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ 4 জুন শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। বাংলাদেশের শিরোনাম, সংক্রমণের 80% ভারতীয় ধরন, অজানা একটি ধরনও শনাক্ত দৈনিক প্রথম আলো। বাজেটে জনস্বার্থের কোনো প্রতিফলন ঘটেনি বিএনপি, প্রস্তাবিত বাজেট মন গড়া ও অবাস্তব, জিএম কাদের দৈনিক কালের কণ্ঠ। বিএনপির বাজেট সমালোচনা, অন্ধ বিদ্বেষ প্রসূত কথামালার চাতুরি দৈনিক মানব জমিন, জীবন জীবিকার স্বচ্ছ রূপরেখা নেই বাজেটে সিপিডি দৈনিক সমকাল, ইসরায়েলকে ঠেকাতে মুসলমানদের ঐক্যবদ্ধ হতেই হবে দৈনিক যুগান্তর, তীব্র শোডাউনের আভাস, পারমাণবিক ক্ষেপণাস্ত্র বাড়ানোর জরুরি লক্ষ্যে চীন দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ভারতের শিরোনাম টিকা নেয়ার পর কোভিড হলেও হচ্ছে না মৃত্যু বলল এমস এর গবেষণা দৈনিক আনন্দবাজার পত্রিকা, অধিকারীদের শাস্তি হবে দাবি অভিষেকের, পাল্টা দিলেন শিশির দৈনিক আজকাল, মোদিজির সুযোগ্য নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণে সফল হয়েছে ভারত ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে দেশে সংক্রমণের 80% ভারতীয় ভেরিয়েন্ট বলে সরকারের একটি গবেষণায় পাওয়া গেছে। ভারতীয় ধরন হিসেবে পরিচিত ডেল্টা ভেরিয়েন্টের কমিউনিটি ট্রান্সমিশনের প্রমাণও পাওয়া গেছে। ওই গবেষণায়। পাশাপাশি দেশে অজানা একটি ভেরিয়েন্টও শনাক্ত হয়েছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এবং ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস বা IDSHI করোনা ভাইরাসের 50টি নমুনার জিনোম সিকোয়েন্স করেছে। সেখান থেকে এ তথ্য জানা গেছে। বাজেটে জনস্বার্থের কোনো প্রতিফলন ঘটেনি, বিএনপি দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে। এবারের বাজেট অবাস্তবায়নযোগ্য, কাল্পনিক ও কাগজে বাজেট ছাড়া আর কিছু নয় দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। অর্থনীতির নানা তত্ত্ব ও বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনার প্রস্তাবিত বাজেট জনগণের সঙ্গে ভাওতাবাজি ছাড়া কিছু নয়। এ বাজেটে জনস্বার্থের কোনো প্রতিফলন ঘটেনি। আজ দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, প্রস্তাবিত বাজেটে জনগণকে কোভিড এর মহাসংকট থেকে রক্ষার দিক নির্দেশনা নেই। এটি দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট। জনগণের সমর্থহীন সরকারের রাষ্ট্রের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। দৈনিক মানব জমিনের শিরোনামের খবরে বলা হয়েছে, বিএনপি ভালো কিছু দেখতে পায় না, বাজেট সমালোচনা তাদের অন্ধ বিদ্বেষ প্রসূত কথামালার চাতুরি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, করোনার সংকটকালীন বাস্তবমুখী, সময়োপযোগী ব্যবসা ও বিনিয়োগ বান্ধব এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের নিশ্চয়তা দিয়ে বাজেট পেশ করা হয়েছে। ইসরায়েলকে ঠেকাতে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে, দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল হুতি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদী ইসরায়েলকে উৎখাত করার জন্য অবশ্যই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া বক্তৃতায় আব্দুল মালেক আল হুতি মুসলিম বিশ্বের প্রতি এই আহ্বান জানান। তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েলের সরকারকে যেন মুসলিম বিশ্ব সম্পূর্ণভাবে বয়কট করে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যেসব আরব দেশ সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করেছে তাদের নিন্দা জানিয়েছেন আব্দুল মালেক আল হুথি। দৈনিক সমকালের শিরোনামের খবরে বলা হয়েছে, 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে জীবন ও জীবিকার যে কথা বলা হয়েছে তার স্বচ্ছ কোনো রূপরেখা নেই বলে মত ব্যক্ত করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা CPD। সংস্থাটির ভাষ্য, এ প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানে যে পরিমাণ বরাদ্দ দেওয়ার কথা তা দেওয়া হয়নি। এতে সামষ্টিক অর্থনৈতিক কাঠামো দুর্বল। শুক্রবার রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত বাজেটে 2021-22 পরবর্তী আলোচনায় CPD এ মত দিয়েছে। তীব্র শোডাউনের আভাস, পারমাণবিক ক্ষেপণাস্ত্র বাড়ানোর জরুরি লক্ষ্যে চীন। দৈনিক বাংলাদেশের শিরোনামের খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে তীব্র শোডাউনের আভাস দিল চীন। এখন দেশটির একমাত্র জরুরি লক্ষ্য পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়ানো। গতকাল বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এসব জানিয়েছে ইয়াহু নিউজ। এতে পারমাণবিক দিক দিয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে চীন বলে আশঙ্কা করা হচ্ছে। গ্লোবাল টাইমসে চীনা কমিউনিস্ট পার্টির এই মিডিয়া মুখপত্রের সম্পাদক হু জিজিয়ান এক কলামে লিখেছেন, চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা অবশ্যই এমন পরিমাণে বাড়াতে হবে যা মার্কিন অভিজাতদের কাঁপিয়ে তুলবে, তারা যাতে চীনের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর চিন্তাই না করে। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছে। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, গত এপ্রিল থেকে মে মাসের মধ্যে যারা টিকা নিয়েছেন তাদের অনেকেই ফের কোভিডে আক্রান্ত হলেও মারা যাননি। দিল্লির এমসের গবেষণায় উঠে এলো এমনই তথ্য, সেই রিপোর্ট প্রকাশ করল এমস। টিকা নেওয়ার পরও কেউ ফের সংক্রমিত হলে তাকে ব্যাক থ্রু সংক্রমণ বলেন বিশেষজ্ঞরা। আগেও আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDC জানিয়েছিল, টিকা নেওয়ার পর খুব কম সংখ্যক মানুষই কোভিডে গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন যাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মৃত্যুর হার অনেক কম, সেই দাবির ভিত্তিতে গবেষণা চালিয়ে এমস জানাচ্ছে, এপ্রিল থেকে মে অতিমারির দ্বিতীয় ঢেউয়ের সময়কালে টিকা নেওয়া অনেক ব্যক্তি কোভিডে আক্রান্ত হয়েছেন এবং তাদের শরীরে ভাইরাল লোডের পরিমাণও অনেক বেশি ছিল, কিন্তু তাদের কারো মৃত্যু হয়নি। এটি সংবাদ প্রতিদিনের খবর, ঠিক যেন আগের বারের পুনরাবৃত্তি। করোনার প্রথম ধাক্কার পরে সংক্রমণের গতি কিছুটা কমতে সরকার সদর্পে ঘোষণা করে দিয়েছিল, এই লড়াই আমরা সফল হয়েছে। একই ঘটনা ঘটল দ্বিতীয় ধাক্কার ক্ষেত্রেও। দেশের দৈনিক সংক্রমণ যখন 130,000-এর আশপাশে ঘোরাফেরা করছে, তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করে দিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বের জন্য সাফল্যের সঙ্গে করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে সক্ষম হয়েছে দেশ। গতকাল গুজরাটে 9টি অক্সিজেন প্লান্টের শিলান্যাস করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা যায়, এই মুহূর্তে দেশের অক্সিজেনের চাহিদা 10,000 টন থেকে কমে 3,500 টনে নেমে এসেছে। এতে প্রমাণ হয় দেশে করোনার সংক্রমণ কমছে, কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। এতে বোঝা যায় দেশে করোনা নিয়ন্ত্রণে আসছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন প্রান্তিক আয়োজনে, এখন রয়েছে একটি সাক্ষাৎকার।
আলাপন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের সাক্ষাৎকারের বিষয় ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের মৃত্যুবার্ষিকী। আর এ বিষয়ে কথা বলার জন্যে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ইরান প্রবাসী ইসলামী চিন্তাবিদ ও গবেষক মোহাম্মদ মনির হুসাইন খান। জনাব মোহাম্মদ মনির হুসাইন খান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
জনাব মনির হুসাইন খান, বছর ঘুরে এলো ইরানের ইসলামী বিপ্লবের মহান নেতা মরহুম ইমাম খোমেনির মৃত্যুবার্ষিকী। তিনি একজন আলেম হয়েও আধুনিক রাজনীতিতে বিরাটভাবে শক্তিমান, জনগণ তার পেছনে প্রধান শক্তি হিসেবে কাজ করেছে। এই যে জনগণকে উদ্বুদ্ধ করা, একটা গণবিপ্লব সফল করা, এটা কিভাবে সম্ভব হলো?
ইমাম খোমেনি রহমাতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শোক ও সমবেদনা। আসলে ইমাম খোমেনি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন বিচক্ষণ, সঠিক যোগ্যতা সম্পন্ন ফকি মুস্তাহিদ আলেম। তিনি স্থান, কাল, পাত্র এবং যুগের প্রয়োজন সম্পর্কে ছিলেন যথার্থ জ্ঞাত। তিনি ইরানি জনগণ ও মুসলিম উম্মার প্রকৃত সমস্যার সাথেও পরিচিত ছিলেন। তিনি ইসলামী আদর্শ ও নীতির উপর সুপ্রতিষ্ঠিত থাকার কারণে জনগণ তার উপর আস্থা এনেছিল এবং তার অনুগত হয়েছিল। শাহের কুশাসন ও দুঃশাসনে এবং ইরানের উপর বিদেশি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদীদের আধিপত্যের কারণে অতিষ্ঠ হয়ে মুক্তির জন্য ইমাম খোমেনির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে শাহ ও তার সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনে অংশ নিয়ে শাহ সরকারের পতন ঘটায় ইরানি জনগণ। ইমাম খোমেনির দৃঢ়তা, সততা, একনিষ্ঠতা, বিচক্ষণতা, নেতৃত্ব দানের যোগ্যতা, জালেম তাগুতের বিরুদ্ধে সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা জনগণকে শাহের বিরুদ্ধে সংগ্রামে উদ্বুদ্ধ করে। আসলে মুসলিম বিশ্ব ও সমাজকে একমাত্র সঠিক যোগ্যতা সম্পন্ন ফকি মুস্তাহিদ আলিমই পারেন নেতৃত্ব দিতে।
জনাব মনির হুসাইন খান, ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের ডাকে ইরানের জনগণ 2,500 বছরের রাজতান্ত্রিক শাসনকে উৎখাত করেছে। তো এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইব, বিপ্লব পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাবটা কেমন?
জনগণের প্রত্যাশা এবং প্রাপ্তির হিসাব সম্পর্কে বলতে গেলে আসলে বস্তুনিষ্ঠ বাস্তব আলোচনা করা দরকার। দেখুন, ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ও ইসলামী বিপ্লব বিজয়ের পর ইরানে ধনী গরিব ব্যবধান বেশ হ্রাস পাচ্ছে, যা শাহের আমলে ব্যাপক বৃদ্ধি পেয়েছিল। সমগ্র ইরান জুড়ে ইনফ্রাস্ট্রাকচারের মৌলিক উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, বিদ্যুৎ ও পানি সরবরাহ সহ যোগাযোগ ব্যবস্থার অসাধারণ উন্নতি, চিকিৎসা সেবা এবং বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম, বীমা ব্যবস্থা, খাদ্য, কৃষি, শিল্প, শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে এবং হচ্ছে ইসলামী বিপ্লবের পর। ইরানের ওপর শরণাতীত কালে দীর্ঘমেয়াদী কঠোর অবরোধ আরোপ করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেই সাথে পাশ্চাত্য, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র অনবরত ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এত সব বৈরী প্রতিকূল অবস্থার মধ্যেও ইরানের ইসলামী শাসন ব্যবস্থা জনগণের কল্যাণের জন্য সবসময় সচেষ্ট রয়েছে। দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে অর্থনৈতিক অসুবিধা ও বেকারত্ব থাকা সত্ত্বেও ইরানের জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ ইসলামী বিপ্লবী শাসন ব্যবস্থাকে আন্তরিকভাবে সমর্থন করে এবং ভবিষ্যৎ সরকার ও প্রশাসনের কাছে তাদের প্রত্যাশা অর্থনৈতিক ও বেকারত্ব সমস্যা সমাধানে আরো সুষ্ঠু ও যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ।
জনাব মোহাম্মদ মনির হুসাইন খান, বলা হয় ইমাম খোমেনি বিশ্বের পরাশক্তিগুলোর ভিত কাঁপিয়ে দিয়েছিলেন, কিভাবে সেটা সম্ভব হয়েছে এবং এ নিয়ে আপনার পর্যবেক্ষণ কি?
ইমাম খোমেনি আসলে প্রাচ্য ও পাশ্চাত্য সাম্রাজ্যবাদের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিলেন। আফগানিস্তানে সোভিয়েত দখলদারিত্বের শুধু মৌখিক প্রতিবাদী করেই ক্ষান্ত হননি ইমাম খোমেনি ও ইরান, বরং দীর্ঘ 8 বছর ধরে ইরানের ওপর পাশ্চাত্য ও প্রাচ্য কর্তৃক চাপিয়ে দেওয়া যুদ্ধ চলাকালেও ইরান আফগান মুক্তি সংগ্রামে সর্বাত্মক সাহায্য সমর্থন করেছে। আর ইমাম খোমেনির দিক নির্দেশনায় ফিলিস্তিনি ও লেবাননি জনগণের মধ্যে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে সফল প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠে, যার বাস্তব ফল এখন আমরা প্রত্যক্ষ করছি। ইমাম খোমেনির এই আরেকটি বৈপ্লবিক পদক্ষেপ যেটা ছিল সেটা হলো রমজানের শেষ শুক্রবার বিশ্ব আল কুদস দিবসের ঘোষণা দান। ইমাম খোমেনি এই ঘোষণা দানের মাধ্যমে আসলে ইসরায়েলকে পতনের দ্বার প্রান্তে নিয়ে গেছে। তাই ইসরায়েল এখন পতনমুখ মৃত্যু পথযাত্রী রাষ্ট্র, যার মৃত্যু ভেরি বেজে উঠেছে। ইরান এই গত 40 বছরে, বিশেষ করে বিগত 15 বছরে পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবকে বহুলাংশে খর্ব করেছে, যেমন সিরিয়া, ইরাক, লেবানন, আফগানিস্তান, ইয়েমেন, বাহরাইন তথা গোটা অঞ্চলে ও বিশ্বে ইরানের নৈতিক ও আদর্শিক প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইরানের এই ব্যাপক প্রভাব, বিশেষ করে আদর্শিক প্রভাবের কারণে বিপ্লবের প্রথমেও যেরকম ভাবে পরাশক্তিগুলোর ভিত চেপে উঠেছিল, ঠিক এখনো বর্তমান সময়ের যে পরাশক্তিগুলো আছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, তাদেরও ভিত দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন।
জনাব মোহাম্মদ মনির হোসেন খান, আমরা সাক্ষাৎকারের শেষ পর্যায়ে চলে এসেছি। সব শেষে আপনার কাছে জানতে চাইব মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির কর্মময় জীবনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
আসলে ইমাম খোমেনির কর্মময় জীবন হচ্ছে ব্যাপক। ইনি একজন মহাপুরুষ, তার কর্মময় জীবনকে আলোচনা করা অল্প সময়ের মধ্যে সম্ভব না। যাই হোক, আমি অল্প কিছু আলোচনা করব এই ব্যাপারে। ইমাম খোমেনির কর্মময় জীবনকে 3 ভাগে ভাগ করা যায়। ইমাম খোমেনির শিক্ষাগত জীবন, তিনি একজন সফল শিক্ষক এবং শিক্ষাবিদ ছিলেন। 2, ইমাম খোমেনির মারজায়ে তাকলিব বা ধর্মীয় নেতৃত্ব, জনগণের ধর্মীয় বিষয়াদি কর্তৃপক্ষ হওয়া সংক্রান্ত জীবন, এই অধ্যায়ে তিনি তার সংগ্রামী জীবনেরও শুরু হয় এখান থেকেই। এবং তিনি 1964 সালে শাহের ক্যাপিটুয়ালিশন আইনের বিরুদ্ধে এবং শেখ বিপ্লব নামক যে তথাকথিত একটা বিপ্লব শাহ করতে চেয়েছিলেন সেটার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন এবং জনগণও সেখানে ইমাম খোমেনির প্রতিবাদে সাড়া দেয় এবং তারা আন্দোলন করে। এবং 1964 সালের 3রা জুন 15ই খোরদাদ সমগ্র ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ হয় এবং সেই বিক্ষোভ শাহ সরকার খুব নিষ্ঠুরভাবে দমন করে এবং এরপর ইমাম খোমেনিকে ইরান থেকে নির্বাসিত করে, প্রথমে তুরস্কে, তারপরে তাকে ইরাকের নাজাফ নগরীতে নির্বাসনে পাঠায় শাহ সরকার। এবং সেখানে তিনি দীর্ঘ 15 বছর নির্বাসনে থেকে ইরানের ভিতরে ইসলামী বিপ্লবকে নেতৃত্ব দেন এবং 1 ফেব্রুয়ারি ইরানে প্রত্যাবর্তন করেন এবং 11 ফেব্রুয়ারি আমরা দেখতে পাই যে ইরানে ইসলামী বিপ্লব বিজয় লাভ করে 1979 সালে। 1979 সালের 11 ফেব্রুয়ারি থেকে 1989 সালের 3রা জুন পর্যন্ত এই ইমাম খোমেনির জীবনের শেষের 10 বছর একটা বিশেষ সময়কাল। এই সময়ে 8 বছর ব্যাপী ইরান ইরাক যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে তিনি নেতৃত্ব দেন। তার দিকে নির্দেশনাগুলো খুবই কার্যকর এবং ক্রিয়াশীল ছিল, যা ইরানকে এই যুদ্ধে বিজয়ী ও সফল করেছে। ইমাম খোমেনির 10 বছরে পাশ্চাত্য প্রাচ্য বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরিতা ও ষড়যন্ত্র সাফল্যের সাথে মোকাবেলা ও ব্যর্থ করে দিয়েছেন এবং 90% ইসলামী প্রজাতন্ত্র ইরানকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়ে 1979 সালের 3রা জুন 89 বছর বয়সে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে মহান আল্লাহর সান্নিধ্যে চলে যান। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
জনাব মোহাম্মদ মনির হুসাইন খান, ইরানের ইসলামী বিপ্লবের মহান নেতা, মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এবার সংক্ষিপ্ত সংবাদ। ইহুদিবাদ ইসরায়েলের সাম্প্রতিক বর্বর আগ্রাসনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কৃষি ক্ষেত্রে অন্তত $20,40,00,000 ক্ষতি হয়েছে। ফিলিস্তিনের কৃষি মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। ফিলিস্তিনের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশনের সামরিক শাখা আবু আলী মোস্তফা ব্রিগেড গাজায় সামরিক কুচকাওয়াজে ইসরায়েলের সঙ্গে যে কোনো লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। ইয়েমেনের হুতি আনসারুল আন্দোলন প্রধান আব্দুল মালেক আল হুতি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদী ইসরায়েলকে উৎখাত করার জন্য পুরো মুসলিম বিশ্বকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। ইরানের ইসলাম বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী পালিত ভাষণ দিলেন সর্বোচ্চ নেতা। ইরানের উপর আমেরিকার আরোপ করা সমস্ত একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলছে চীন। এবং বাংলাদেশে আবার বেড়েছে করোনা ভাইরাসের মৃত্যু। গত চব্বিশ ঘন্টায় মারা গেছে 34 জন। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন। এই কমনে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখনই বিদায় চাইছি। খুদা হাফেজ। ¶¶